الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নেককা রমণী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। মনে রাখবেন, ভালো নিয়ত যদি না হয় আমলের সওয়াব পাওয়া যায় না। যত ইচ্ছে ভালো নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ততই সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। এতটুকু নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠানের বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনব। কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হাজাতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি দামত বরকাতুল আলিয়া লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব, সেটি হচ্ছে ইসলামী বন্দের নামাজ। ইসলামী বন্দের নামাজ এই কিতাবের মধ্যে আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল আলিয়া দুরুদ শরীফের একটি ফজিলত লিখেছেন। আসুন এই কিতাব থেকে আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনি। আল্লাহর মাহবুব নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন এ ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদ গণের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা ও মহত্ব সম্পর্কে আমরা বয়ান শুনব। হযরতে আসমা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা। তার মাতা ছিলেন ফাতিলা, কুরাইশের প্রসিদ্ধ ও সম্মানিত সর্দার আব্দুল উজ্জার কন্যা। আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার আপন ভাই এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সৎ বোন এবং বয়সে তার চেয়ে ছোট। তার উপাধি ছিল দুই নেতাক ওয়ালি। এ সম্পর্কে বর্ণিত আছে যে মক্কার কাফিররা হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সব রকম অত্যাচার নির্যাতন এমনকি হত্যা করার জন্য উদ্যত হলে তিনি মক্কায় ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার সংকল্প করেন। অবশেষে এক রাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে নিয়ে মক্কা থেকে বেরিয়ে পড়েন এবং মক্কার অদূরে সর পর্বতের একটি গুহায় অবস্থান করেন। কাফিররা তাদের সন্ধানে চারিদিকে ছুটোছুটি করে, এমনকি সে গুহার মুখ পর্যন্ত বারবার উপস্থিত হয়। কিন্তু যেহেতু নবুয়তের আলোকে দুনিয়াকে আলোকিত করা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছা ছিল, তাই কাফিররা তার কাছে পৌঁছতে পারেনি। যারা গুহায় আটক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সাহায্য সহযোগিতা করেন, হযরতে আসমা ছিলেন তাদের একজন। তিনি রাত্রিতে তাদের জন্য খাবার নিয়ে যেতেন এবং রাতেই ফিরে আসতেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আব্দুল্লাহ তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি সারা দিন কাফিরদের ইচ্ছা আর পরামর্শ সম্পর্কে খোঁজ খবর নিতেন এবং রাত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সব বলে দিতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মেষ পালক আগের রাতের বেলায় মেষ নিয়ে গুহায় মুখে হাজির হতেন এবং প্রয়োজন অনুযায়ী দুধ দিয়ে ফিরে আসতেন। এমনই ভাবে মেষের যাতায়াতের ফলে হযরতে আসমা এবং তার ভাই আব্দুল্লাহ পদচিহ্ন মুছে যেত। এই কারণে কাফেররা গুহা খুঁজে বের করতে সক্ষম হতো না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করার সকল চেষ্টা ব্যর্থ হলে কাফেররা তার সন্ধানদাতাকে 100 উট পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল। তৃতীয় রাতে হযরত আসমা খাবার নিয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলীকে বলবে 3টি উট এবং রাস্তা সম্পর্কে ওয়াকিফ হাল একজন লোক নিয়ে কাল রাতে গুহার সামনে উপস্থিত হতে। কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে 3টি উট এবং একজন রাহবার অর্থাৎ একজন সাথীকে নিয়ে হাজির হন। হযরত আসমাও 2-3 দিনের খাবার নিয়ে হাজির হলেন। নাস্তা এবং পানির মশক বাঁধার জন্য রশি দরকার, কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কোনো রশি নেই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়না খুলে 2 টুকরো করে রশির কাজ সারেন। এক টুকরা দিয়ে নাস্তা আর অপর টুকরা দিয়ে মশকের মুখ বন্ধ করা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তাকে 2 নেতাকওয়ালি উপাধি দেয়া হয়। 1400 বছর অতিক্রম হওয়ার পরেও এই উপাধি তার নামের সাথে সংযুক্ত রয়েছে। উল্লেখ্য যে কামিজের উপরে যে রুমাল বা ওড়না পরিধান করা হয় আরবে তাকে নেতাক বলা হতো। হিজরতের 27 বছর আগে মক্কা শরীফে তার জন্ম হয়। তখন তার পিতার বয়স অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 20 বছরের কিছু বেশি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হযরত জুবায়ের ইবনে আওয়াম এর সাথে তার বিয়ে হয়। হযরত আসমা ছিলেন বড় উঁচু স্তরের মহিলা সাহাবী। মক্কায় তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআতের গৌরব অর্জন করেন। প্রথমে যারা ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন তাদের অন্যতম। 17 জনের পরে তিনি ইসলাম গ্রহণ করেন অর্থাৎ তিনি আসসাবিকুন আউয়ালুনের অন্তর্ভুক্ত, ওই সকল লোক যারা ইসলামে প্রাম্ভে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেছে তাদের মধ্যে তিনি অন্যতম। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার পৌঁছার পর নিশ্চয়তা ফিরে এলে মহিলাদেরকে নেওয়ার প্রস্তাব হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিস এবং গোলাম আবু রাফিকে মক্কা প্রেরণ করেন। হযরত আবু বকরও একজন লোক প্রেরণ করেন। তার পুত্র আব্দুল্লাহ, মাতা এবং 2 বোন হযরত আসমা ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে নিয়ে মদিনা মুনাওয়ারা রওনা হন। হযরত আসমা কোবা নামক স্থানে পৌঁছলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্ম হয়। হযরত আসমা প্রিয় পুত্রকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবজাতককে কোলে নিয়ে খেজুরের বিচি তার মুখে চিবিয়ে তার মুখে দেন এবং তার জন্য দোয়া করেন। ইসলামে এই হচ্ছে প্রথম সন্তানের জন্ম। হযরত আসমার গর্ভে হযরত জুবাইরের 5 পুত্র আব্দুল্লাহ, ওয়ারওয়া, মুনজের, আসেম ও মুজাহের এবং 3 কন্যা খাদিজা, উমুল হাসান ও আয়েশা জন্মগ্রহণ করেন। হযরত আসমা ছিলেন অত্যন্ত বিনয় ও নম্র স্বভাবের মহিলা। কষ্ট ক্লেশ করতে তিনি কোনো লজ্জাবোধ করতেন না। স্বামীর অভাব অনটন, গৃহের দায়িত্ব পালন ইত্যাদি কাহিনী তিনি নিজে বর্ণনা করেন। তিনি বলেন, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমার যখন বিয়ে হয় তখন তার ধন দৌলত খাদেম কিছুই ছিল না, অর্থাৎ চাকর চাকরানী কিছুই ছিল না। তখন তিনি ছিলেন একেবারেই নিঃস্ব, কেবল একটা ঘোড়া আর একটা উট ছিল, আমি এর দেখাশোনা করতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে এক খণ্ড খেজুরের বাগান দান করেন। সেই খেজুরের বাগান ছিল মদিনার অদূরে। আমি প্রতিদিন সেখানে থেকে মাথায় করে খেজুরের বিচি ঘরে আনতাম, নিজে তা কুটে ঘোড়াকে খাওয়াতাম, বালতি দিয়ে পানি তুলতাম, ঘরের সমস্ত কাজ করব নিজ হাতে করতাম। যেহেতু আমি ভালো রুটি তৈয়ার করতে পারতাম না, অর্থাৎ তিনি রুটি বানাতে পারতেন না, তাই আমি শুধু আটা মলে রাখতাম। আমার ঘরের কাছেই থাকতেন আনসারের স্ত্রীরা। নিষ্ঠা ভালোবাসায় এই স্ত্রীরা পরের কাজ করে আনন্দ পেতেন, তারা আমাকে রুটি তৈয়ার করে দিতেন। প্রতিদিন আমাকে এসব কষ্ট সইতে হতো। একদিন আমি খেজুর বাগান থেকে খেজুরের বিচি মাথায় করে নিয়ে আসছিলাম, পথিমধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ হয়, তার সাথে অন্যান্য সাহাবীরাও ছিলেন। তিনি আমাকে উটের পিঠে তুলে নেবার জন্য তার উঠে বসান, কিন্তু লজ্জা আমায় অনুমতি দেয়নি। তিনি যখন বুঝতে পারলেন যে লজ্জার কারণে আমি তার সাথে উটের পিঠে বসছি না, তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চলে যান। আমি ঘরে ফিরে স্বামী জুবাইরের নিকট এই কাহিনী বলি। তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ জানেন, তোমার মাথায় করে খেজুরের বিচি বয়ে আনা তার সাথে বসার চেয়ে আমার কাছে কঠিন। কিছুদিন পর আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য একজন খাদিম পাঠান, এর ফলে ঘোড়ার সেবা থেকে আমি মুক্তি পাই, বিপদ থেকে অনেকাংশে অব্যাহতি লাভ করি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নেকার বান্দী আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমিরুল মুমিনিনের মেয়ে, যার আব্বার এত বড় রাজত্ব, যিনি মুসলমানদের খলিফা, তার মেয়ের অবস্থা দেখুন। নিজের ঘরের কাজকর্ম নিজেই করতেন, স্বামীর খেদমত নিজেই করতেন, এবং যা ওনার কাজকর্ম ছিল পর্দা সহকারে সেটা করে নিতেন। বর্তমানে এই জিনিসটি অনেক অভাব। আমরা এই অনুষ্ঠান যারা দেখছেন, অনেকে এমন রয়েছে মহিলাদের মধ্যে যারা নিজের ঘরের কাজকর্ম নিজে করতে চান না, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েই প্রথমে প্রস্তাব এটাই থাকে, চাকর চাকরানি আছে কি না, চাকর চাকরানি রাখতে হবে, আমি কোনো কাজ করব না, আমি কাজ পারি না, পারার পরেও না জানার তারা ভাঙ করে বসে। এবং এই সমস্ত কাজ, যা স্বামীর খেদমত করাও ইবাদত এবং ঘরের সংসারের কাজ করলে নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেগুলি থেকে তারা বঞ্চিত হয়ে যায়। কিন্তু আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, যারা মহিলা সাহাবিয়াত ছিলেন, তাদের আদর্শে পাওয়া যায় তারা ঘরের কাজকর্ম নিজে করতেন। আর বর্তমানে না করার কারণে ঘরের মধ্যে অশান্তি দেখা দেয়। কিভাবে? স্বামী কাজকর্ম করে যখন ঘরে ফিরে আসে, এসে দেখে খানা রান্না হয়নি। কেন হয়নি? আজকে অমুক বুয়া ছিল, চাকরানি ছিল, সে আসেনি, বিদায় খাওয়াও তৈরি হয়নি। বেচারা এত দূর কষ্ট করে অফিস থেকে ঘরে ফিরে আসলো, বাসায় এসে যদি খাওয়া না পায়, বাসায় এসে যদি খেদমত করার লোক না পায়, তাহলে তার অটোমেটিক তার মেজাজটি চেঞ্জ হবে এবং ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। তো ওই সকল মহিলারা যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, আরজ করব হাত জোর করে স্বামীর খেদমত করুন। স্বামীর খেদমত করাও ইবাদত রয়েছে, এবং যদি স্বামীর খেদমতে লেগে যান তাহলে ঘর থেকে অশান্তি চলে যাবে। শ্বশুর শাশুড়ি যদি খেদমতে লেগে যান তাহলে সংসার থেকে অশান্তি দূর হয়ে যাবে, এবং বর্তমানে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ, এটা থেকেও বাঁচা যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার উদারতা ও দানশীলতা সম্পর্কে কিছু মদনী ফুল শুনি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে উদারতা দানশীলতা ছিল অনেক বেশি। ছেলেদেরকে সর্বদা উপদেশ দিয়ে বলতেন, অন্যের কল্যাণ বিধান তাদের সাহায্যের জন্যই, তোমাদের টাকা করি ধন দৌলত জমা করে রাখার জন্য নয়। অর্থাৎ তোমরা যে টাকা উপার্জন করো, জমা করো, এটা অন্যের কল্যাণের জন্য, সেটা ধন দৌলত জমা করার জন্য নয়। তোমরা যদি টাকা পয়সা আল্লাহর সৃষ্টি কুলের জন্য ব্যয় না করে কার্পণ্য করো, তবে আল্লাহও তোমাদেরকে তার দান অনুগ্রহ থেকে বঞ্চিত করবেন। তোমরা যা কিছু ইচ্ছা করবে বা ব্যয় করবে, আসলে তাই হবে তোমাদের জন্য উত্তম সম্বল। এমন এক সঞ্চয় যা কখনো কমবে না, তা নষ্ট হওয়ার আশঙ্কা নেই। কেমন ছিলেন হযরতে আসমা বিনতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের সন্তানদেরকে তিনি ইনফরাদি কোশিশ করে উৎসাহ প্রদান করছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় সাদকা করার জন্য। যে দুনিয়ার ধন সম্পদ জমা করার কোনো ফজিলত নেই, হ্যাঁ যদি করতে হয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টির জন্য, মখলুকের জন্য সেটাকে ব্যয় করে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় খরচ করে দাও, এটাই হচ্ছে আখিরাতের সম্বল। ওই সকল মা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমরাও কি নিজের সন্তানদেরকে এভাবে উৎসাহ প্রদান করি? নিজের সন্তানকে তো এই মেন্টালিটি আমরা দেই, যা বাবা তুমি কাজকর্ম করো, ধন দৌলত না থাকলে তোমার বৃদ্ধকালের অবস্থা কেমন হবে, এই চিন্তা আমরা দিয়ে থাকি। কিন্তু পরকালের অবস্থা কি কেমন হবে, আখরাতের অবস্থা কেমন হবে, কবরের অবস্থা কেমন হবে, এই চিন্তাধারা আমরা দেই না। দুনিয়ার ধন সম্পদ জমা করার তো আমরা চিন্তাটা শিক্ষা দেই, চিন্তাধারা দেই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় খরচ করার চিন্তাধারা আমরা দেই না। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় সদকা করার ব্যাপারে কিছু মদনী ফুল আমরা শুনি, যাতে করে আমাদের জীবনেও, যাতে করে আমাদের উৎসাহ চলে আসে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু ফরমানে আলিশান শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আস-সাদাকাতু তুসাদ্দু সাবঈনা বাবাম মিনাস-সু, অর্থাৎ সাদকা অমঙ্গলের সত্তরটি দরজা বন্ধ করে দেয়। আল মুআজ্জামুল কবীরের মধ্যে রয়েছে, প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সাদকা ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সলা করে দেয়া হবে। শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, নিশ্চয়ই সাদকা প্রদানকারীকে সাদকা কবরের গরম উষ্ণতা থেকে রক্ষা করবে, এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সাদকার ছায়ায় থাকবে। আরেকটি ফরমান শুনুন, নামাজ হলো ইমানের দলিল এবং রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ, আর সাদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনই ভাবে পানি আগুনকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, ভোরে সাদকা করো, কেননা বিপদ আপদ সাদকার আগে কদম বাড়ায় না। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সাদকা দেওয়ার প্রতি উৎসাহিত হই এবং নিজের ধন সম্পদ যা আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন, তার রাস্তায় যত খরচ করব ইনশাআল্লাহ বাড়বেই, সেটা কম হবে না। যদি কৃপণতা করি, যদি কার্পণ্য করি, তাহলে ওই ধন সম্পদ থেকে যদি বরকত উঠিয়ে নেওয়া হয়, কোনো দুর্ঘটনা যদি শিকার হয়ে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, পরে হায় হতাশ করলে দুনিয়ার কিছুও পেলেন না, পরকালেরও কিছু পেলেন না। যদি পেতে হয়, দুনিয়াতে যদি কল্যাণ পেতে চান সাদকা করুন, দুনিয়াতে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার থেকে বরকত পেতে চান সাদকা করুন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কল্যাণ পাবেন, পরকালেও কল্যাণ নিহিত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি আমল ছিল, তিনি কোন সময় অসুখে পড়লে দাস দাসীকে মুক্ত করে দিতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় এক খণ্ড জমিন রেখে যান, তা হযরতে আসমার ভাগে পড়ে। তিনি তা 100,000 দিরহামে বিক্রি করে সবই আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে বন্টন করে দেন। কেমন তার উদারতা এবং দানশীলতার মন মানসিকতা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তার চরিত্র সম্পর্কেও আমরা শুনি। মনে রাখবেন, একজন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র। হযরতে সাইয়্যেদাতুনা আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র মুবারক কেমন ছিল? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দর চরিত্রের মূর্ত প্রতীক। নিষ্ঠা আন্তরিকতা ছিল তার স্বভাব ধর্ম। আপনজনদের কল্যাণ চিন্তায় তিনি সদা মগ্ন থাকতেন। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ পড়াচ্ছিলেন। তিনি নামাজ অনেক দীর্ঘায়িত করেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাবড়ে যান। তিনি ক্লান্ত হয়ে এদিক ওদিক দেখেন। তার পাশে আরো দুজন মহিলা ছিলেন, একজন মোটা সোটা, অপরজন হ্যাংলা পাতলা অর্থাৎ দুর্বল। অর্থাৎ একজন ছিলেন শক্তিশালী আর একজন ছিলেন দুর্বল। এরা দাঁড়িয়ে আছে দেখে তিনি সাহস পান। তিনি মত পরিবর্তন করে বলেন, আমরা তো এদের চেয়ে বেশি সময় দাঁড়িয়ে থাকা উচিত। নামাজ শেষ হওয়া পর্যন্ত তিনি ঠায় দাঁড়িয়ে থাকেন। নামাজ কয়েক ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত হয়, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। অজ্ঞান হয়ে গেলে মাথায় পানি দিতে হয়, এমনভাবে ইবাদতের মধ্যে মন লাগিয়ে ইবাদতও করতেন। যে চরিত্রের মধ্যে যদি ইবাদত না থাকে তাহলে তার চরিত্র সুন্দর হলো কিভাবে? এই জন্য যে সকল ইসলামী বোনেরা, যে সকল মহিলারা এই অনুষ্ঠান দেখছেন এবং আপনাদের মধ্যে যারা নামাজ পড়ে না এবং নিজেকে যদি ভালো মনে করেন, মনে রাখবেন সে ভালো নয় যে আল্লাহ তাআলার ইবাদত করে না। সে ভালো হতেই পারে না, তার চরিত্র ভালোই হতে পারে না যে চরিত্রের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত নেই, সুন্নতের আনুগত্য নেই, সুন্নতের উপর আমল নেই। মহিলা পর্দা করে না, সে ভালো চরিত্রবান কিভাবে হতে পারে? এই জন্য একজন সচ্চরিত্রবান মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ইবাদতে অগ্রসর হতে হবে, ইবাদত করতে হবে। এটাই হচ্ছে মহিলা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার আদর্শ। আসুন ওনার কিছু গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা শুনি। অনেকেই হযরতে আসমার ভক্ত ছিলেন এবং একান্ত ভক্তি সহকারে তার সাথে সাক্ষাৎ করতে আসতেন। তার পবিত্রতা ও মহত্বের ব্যাপক খ্যাতি ছিল। অনেকেই তার কাছে দোয়ার জন্য আসতেন। এখন চিন্তা করুন, একজন মহিলার কাছে কেউ দোয়া নেওয়ার জন্য যখন আসে, সে কোন পর্যায়ের, কত মর্যাদার আসীন হবে যার কাছে দোয়ার জন্য আসে? তো তার কাছে দোয়ার জন্য লোকেরা আসত, বিপদের সময় খাসভাবে দোয়ার জন্য আসতেন। কোন নারীর জ্বর হলেও তার কাছে দোয়ার জন্য আসত। তিনি মহিলার বুকে পানি ছিটিয়ে দিয়ে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্বর হচ্ছে জাহান্নামের আগুনের তাপ, পানি দিয়ে তা ঠান্ডা করবে। তো এর দ্বারা মাদানী ফুল পাওয়া গেল। কারো যদি জ্বর চলে আসে তাহলে তার মাথায় পানি দেওয়া উচিত, আর এই দেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। পরিবারের কেউ অসুস্থ হলে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় হযরতে আসমাকে দিয়ে যান, ধুয়ে পানি পান করাতেন। কেমন তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক থেকে তারা বরকত অর্জন করতেন। এবং এটা আমাদের সাহাবিয়াত এবং সাহাবাই কেরাম আলিম ও রিদওয়ানের আমল দ্বারা প্রমাণিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবারুক থেকে তারা শিফা অর্জন করতেন, লোকদেরকে পানি পান করাতেন। আজকে বর্তমানেও যারা নালেনে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাইলন মুবারক জুতা মুবারকের যে ছবি পাওয়া যায় সেটা ধৌত করে যদি পানি পান করে এটা কোনো শরীয়তে নিষেধ নয়, বরং অনেককে দেখা গিয়েছে নাইলনে পাক থেকে বরকত অর্জন হয়, দুর্ঘটনা থেকে তারা বেঁচে যায় এবং অনেক বরকত তারা পেয়ে থাকে। পেটে ব্যথা যদি থাকে নাইলনে পাক ধুয়ে যদি পান করিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ পেটের ব্যথা চলে যায়। আকীদা যদি মজবুত হয়, বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটা থেকে বরকত পাওয়া যাবে। আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক ধুয়ে রোগীদেরকে পান করাতেন এবং তারা আরোগ্য লাভ করত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার হজ করেন, প্রথমবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি প্রায় 56টি হাদিস শরীফ বর্ণনা করেছেন, এসব হাদিস বুখারি ও মুসলিমে পাওয়া যায়। এবং তার থেকে যারা হাদিস শরীফ সংগ্রহ করেছেন তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো, হযরতে আব্দুল্লাহ, ওয়ারওয়া, ফাতিমা ইবনে মুনজির, ইবনে জুবাইর, ইবনে আব্বাস, ইবনে আবি মুলাইকা, ওয়াহাব ইবনে কাইসান, মুসলিম, মুয়ারির প্রমুখ। তিনি ছিলেন শুকনো জ্ঞানের অধিকারিণী, তার বিশ্বাস ছিল দৃঢ়, অন্তর ছিল বলিষ্ঠ, ধৈর্য ছিল অটুট আর তার সবর ছিল দৃঢ়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহর লাশ দেখার পূর্বে আমাকে মৃত্যু দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার এই দোয়া কবুল করেছেন। হযরতে আব্দুল্লাহর শাহাদাতের এক সপ্তাহ অতিক্রম হওয়ার পূর্বেই হিজরি 73 সালে জামাদিউল উলার মাসে নসর জীবনের শত বছর পূর্ণ করে মক্কাতুল মুকাররমায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আশ্চর্যের বিষয় হচ্ছে বয়স 100 বছর পূর্ণ হলেও তার একটা দাঁত পড়েনি, সব দাঁত অক্ষত অবস্থায় ছিল, জ্ঞান স্বজ্ঞানও সম্পূর্ণ ঠিক ছিল। ইন্তেকালের সময় 100 বছর তার জ্ঞান বিবেক বুদ্ধি সেরকমই ছিল এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেন। কবি কত সুন্দর তার ব্যাপারে বলেছেন, সৈয়দা আসমা তু তসলিম ও রাজা কা নূর থি, তেরি জাত পাক তো মিসলে চরাগে তুর থি, হৌসলা মন্দি কি মজহর শান ও রাজা, বাদে তালিম ইসলামী সে মখমুর থি। তো প্রিয় ইসলামী ভাইরা, মদনী চ্যানেলের দর্শক বিন্দু, এই পর্যন্ত আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের যে কয়েকটি গুণ বৈশিষ্ট্য আমরা শুনলাম, আসুন না আমরা নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করি। বিশেষ করে আমার ইসলামী বোনেরা, তারা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করে আজকে তারা নিজের কবরে আরামে ঘুমিয়ে আছেন। আপনি আমিও যদি আরামে কবরে ঘুমাতে চাই, এদের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরা ইবাদত, রিয়াজাত, কোরআনের করিমের তিলাওয়াত, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আর আজকে আমরা কিভাবে নিজের জীবনের মূল্যবান দিনকে অতিবাহিত করছি সেদিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত। এই জন্য অনুরোধ করব, ভালো পরিবেশ অত্যন্ত জরুরি, চলে আসুন দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে। দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশকে আঁকড়িয়ে ধরুন, ইসলামী বোন দাওয়াতে ইসলামীতে চলে আসুন, ইসলামী ভাই দাওয়াতে ইসলামীতে চলে আসুন, মাদানী মুন্না, মাদানী মুন্নি ছোট বাচ্চারাও দাওয়াতে ইসলামীতে চলে আসুন। যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করব সপরিবারে দাওয়াতে ইসলামীতে চলে আসুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামীতে আসলে দুনিয়াও কল্যাণকর শান্তিময়, পরকালও কল্যাণকর শান্তিময় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।